হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনে দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষক ডক্টর ওমর ফারুক, তিনি বর্তমানে বাহরাইনে আছেন। ডক্টর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের দ্বিতীয় বিশিষ্ট অতিথি হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, তিনি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি। ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকে প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। শ্রোতারা অনেকে ইতিমধ্যে কল করছেন, প্রথম প্রশ্নটা নেওয়া যাক।
আমি পেনসিলভেনিয়া থেকে ইসমত আদা বলছি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আমার প্রশ্নটি হচ্ছে, ইসরায়েল ও ফিলিস্তিন সম্পর্কে আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনাটি কি? এটা কি আগের মতই টু স্টেট সলিউশন নাকি অন্য কোনো নতুন চিন্তা ভাবনা?
অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
আমাদের যিনি প্রশ্নকর্তা যিনি করলেন, তিনি ইসমা দ্বারা বললেন পেনসিলভেনিয়া থেকে। তার প্রশ্নটা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে প্রস্তাব, মধ্যপ্রাচ্যের প্রস্তাব, সেটা কি, সেটার সেটা কি আগে সেই যেটা বলা হচ্ছিল টু স্টেট সলিউশন, সেটা না নতুন কিছু, সেটাই তিনি জানতে যাচ্ছেন। আমি প্রথমেই যাব ডক্টর সাইদ ইফতেকার আহমেদের কাছে।
ধন্যবাদ। আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিস্থিতির, বিশেষত ইসরায়েলকে নিয়ে পরিকল্পনা যে এক্স্যাক্টলি কি, সেটা বোধহয় খুব একটা পরিষ্কার নয় আমাদের কাছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে প্রস্তাবনা দিয়ে এসেছিল, অর্থাৎ দুই রাষ্ট্র সমাধান, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোধহয় স্পষ্ট করে আবার দুই রাষ্ট্র সমাধানের কথাও বলছেন না। যদিও অফিসিয়ালি ডোনাল্ড ট্রাম্পের অবস্থান দুই রাষ্ট্র সমাধানের বিপক্ষে নয়, কিন্তু আবার দুই রাষ্ট্র সমাধানকে সামনে এগিয়ে নেবার জন্য কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত বর্তমান প্রশাসন থেকে দেখছি না।
আচ্ছা, কিন্তু উনি শেষ যে প্রস্তাবটা, আমরা কবে এই প্রস্তাবের কথা শুনব?
কোন প্রস্তাবটির কথা?
এই যে উনি যে আগে বলেছিলেন যে শান্তি পরিকল্পনা একটা তিনি উপস্থাপন করবেন, সেটা কবে আমরা শুনব?
সেটা কবে আমরা শুনবো সেটা তো বলা মুশকিল, কিন্তু বর্তমান যে মার্কিন প্রশাসন, যেটা একটা পার্থক্য আমরা দেখছি ওবামা প্রশাসনের থেকে, ওবামা প্রশাসন যেটা একটা ব্যালেন্স একটা অ্যাপ্রোচ ছিল আপনার প্যালেস্টাইন এবং ইসরায়েল দুপক্ষ দুতরফের দিক থেকে, কিন্তু যেটা মনে হচ্ছে আমাদের কাছে যে বর্তমান প্রশাসন আসলে অনেকটাই প্রো ইসরায়েলি, যেটা বিশেষ করে আমরা যেটা দেখলাম যে জেরুজালেমে যে দূতাবাস স্থাপন করবার মাধ্যমে এবং ইসরায়েল যে বিভিন্ন পলিসি নিচ্ছে আপনার, তার যে আপনার আভ্যন্তরীণ ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষত সিরিয়া বা অন্যদিকে, সেগুলির পিছনে বর্তমান প্রশাসনের এক ধরনের প্রত্যক্ষ সমর্থনই রয়েছে। সুতরাং এই জায়গায় একটা আমরা ডিমার্কেশন লাইন দেখতে পাই, যেটা ওবামা প্রশাসনের থেকে বর্তমান প্রশাসনের একটি পার্থক্য। তারা অত্যন্ত স্পষ্টভাবে ইসরায়েলের পক্ষে তাদের অবস্থান দিয়েছে, কিন্তু এই যে সংকটটা চলে আসছে, সে দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং প্যালেস্টাইন, এর সমাধানের যে উদ্যোগগুলি আমরা দেখেছিলাম বিল ক্লিনটন প্রশাসনের সময় বা কিছুটা বারাক ওবামার প্রশাসনের সময়, বর্তমান প্রশাসন যেন অনেকটাই এই মুহূর্তে অন্তত কিছুটাই নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, বা কি করতে হবে এই ধরনের কোন স্পষ্ট কোন অবস্থানে বর্তমান প্রশাসন আছে বলে আমার কাছে মনে হচ্ছে না।
আচ্ছা, অনেক ধন্যবাদ। ডক্টর ওমর ফারুক, আপনি কি মনে করেন?
আসলে এই বিষয়টাতে যেটা অন্য আর একজন বিশেষজ্ঞ বললেন,
হ্যাঁ বলুন,
সেটা হচ্ছে যে আসলে প্রেসিডেন্ট ট্রাম্প কি চাচ্ছেন সেটা এখনো বিশ্ববাসীর কাছে পরিষ্কার নয় ব্যাপারে। তবে কতগুলো জিনিস আমাদের কাছে পরিষ্কার। প্রথম কথা হচ্ছে যে এ পর্যন্ত ইসরায়েলি এবং প্যালেস্টিনিয়ান নিয়ে যে কনফ্লিক্টটা, এই ব্যাপারে আমেরিকা আসলে কখনোই নিরপেক্ষ ভূমিকায় ছিল না, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এক পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে এ পর্যন্ত যেটা মোটামুটি প্রচ্ছন্ন ছিল সেই বিষয়টা আরো উন্মুক্ত হয়ে গেছে, যে এখন ওই কোন ধরনের মধ্যস্থতাকারীর ভূমিকার পরিবর্তে আমেরিকার পররাষ্ট্রনীতি এই সমস্ত ব্যাপারে অত্যন্ত উলঙ্গ হয়ে গেছে, যে স্বয়ং প্রেসিডেন্ট বলেছেন যে তিনি আমেরিকার পক্ষে 100%, এখানে প্যালেস্টাইনের জন্য কোনো পার্সেন্ট নাই তার সিম্প্যাথি বা তার কোনো কনসিডারেশন। তারপরেও এখানে এই বিষয়টা তিনি এখনো যেভাবে বলে এসেছেন যে তিনি হচ্ছেন ডিল মেকার, এবং যে কোনো একটা ডিলে তিনি যেটা সাকসেসফুল হন এটা তার জন্য অত্যন্ত বড় একটা কিছু, এবং তিনি মনে করেন যে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় যে সংকটটা সেই সংকটটা সম্ভবত এটাই, এবং যদি এটা তিনি কোনোভাবে একটা নিরসন করতে পারেন, একটা রেজলিউশনের দিকে নিতে পারেন, এটা হবে তার একটা বড় অ্যাচিভমেন্ট। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আসলে তিনি কি চান সেটার চেয়েও সম্ভবত বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইসরায়েল কি চায়। তার কারণ হচ্ছে যে ইসরায়েলকে যেখানে অলরেডি তিনি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন, এবং যে জিনিসটা ইসরায়েল এতদিন ধরে চেষ্টা করেও কোনো আমেরিকান প্রশাসনকে রাজি করাতে পারেনি, সেই ব্যাপারে শুধু রাজি করানো নয় বরং অনেকটা উৎসাহী হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের জন্য বিডিং করছেন, সেটা জেরুজালেম প্রসঙ্গে এবং আরো অন্যান্য অনেক বিষয়ে। এই বিষয়গুলো থেকে বোঝা যাচ্ছে যেখানে তিনি কি চান তার চেয়েও সম্ভবত বেশি গুরুত্বপূর্ণ ইসরায়েল কি চায়। তাহলে কথা হচ্ছে যে ইসরায়েল আসলে কি চায়। ইসরায়েলের চাওয়াটা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার হওয়া উচিত, সেটা হচ্ছে ইসরায়েল কোনোভাবেই ওই দুই রাষ্ট্রের মানে টু স্টেট সলিউশনে আসলে বিশ্বাস করে না। ইসরায়েল আসলে চায় এক রাষ্ট্রই, যেখানে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে এই রাষ্ট্রের অধীনে প্যালেস্টাইনে থাকবে অনেকটা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো তাদেরই আন্ডারে, অথবা ইসরায়েল ওয়ান স্টেট হয়ে সেটা শুধু হবে ইহুদিদের জন্য আর বাকিরা আশেপাশের আরব দেশগুলো অ্যাবজর্ব করে নেবে। এবং সেই কারণেই এখন যদি টু স্টেটের কথা বলাও হয়, ইসরায়েলের ম্যাপের দিকে যারা লক্ষ্য করবেন প্যালেস্টাইনের অংশ সহ, এখানে আসলে টু স্টেট করার মতো জিওগ্রাফিক্যাল কোনো পোটেন্সিয়াল আর সম্ভব না। তো এটাই হচ্ছে এখনকার যে সমস্ত কনস্ট্রেইনগুলো সেগুলো রয়েছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছু করতে হলে তাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কি শুধু মানে ইসরায়েল যা চায় সেটাকে স্ট্যাম্প করবেন, না তার আসলে কোনো শান্তি নিয়ে আসার বা একটা সংকট নিরসনের জন্য তার কোনো বিশেষ আরো কোনো প্ল্যান আছে, এ পর্যন্ত তা থেকে পরিষ্কার হচ্ছে না।
আচ্ছা, অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দিক নিয়ে আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করব। তাই আপনারা বিভিন্ন মধ্যপ্রাচ্যের অন্যান্য শুধু ইসরায়েল ফিলিস্তিন নয় সব বিষয়ে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন আশা করছি। এবং আমাদের দুজন বিশিষ্ট অতিথি হচ্ছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষক ডক্টর ওমর ফারুক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাইদ ইফতেকার আহমেদ। তারা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন এবং তারা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমাদের কাছে ফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়াও আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। আমাদের একজন টেলিফোন লাইনে আছেন মাসুম বিল্লা। হ্যালো মাসুম বিল্লা,
মধ্যপ্রাচ্যে শান্তি কি আরো বাড়বে নাকি এখানে অশান্তি আরো ব্যাপক আকারে হবে, সেই বিষয়টা যদি একটু আলোচনা করতে বলছেন, কারণ এই নীতি করে অনেক কিছু।
অনেক ধন্যবাদ ডক্টর সাইদ ইফতেকার আহমেদ। মাসুম বিল্লা মাজিদ যিনি প্রশ্ন করলেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির জন্য কি শান্তি সেখানে বাড়বে না কমবে, সেটাই তার প্রশ্ন। আপনি কি বলেন?
মধ্যপ্রাচ্য তো একটা ইউনিট নয়, সেখানে ভিন্ন ভিন্ন রাষ্ট্র রয়েছে, এবং ভিন্ন ভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার ভিন্ন ভিন্ন পলিসি রয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প একটি মৌলিক পরিবর্তন আনতে চাচ্ছেন অন্য অর্থে মধ্যপ্রাচ্যে। আমরা দেখেছি উনি যখন নির্বাচিত হয়ে আসছেন, নির্বাচিত হয়ে আসবার আগে থেকেই উনি বলতে চাচ্ছিলেন যে আন্তর্জাতিক যে রাজনীতির বিভিন্ন জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে কিছুটা সরিয়ে আনবার একটা পরিকল্পনাও কিন্তু উনার নির্বাচন ইস্তেহারে ছিল। এবং তার প্রেক্ষাপটে আমরা যেটা একটা নিউ ডেভেলপমেন্ট দেখলাম, সেই ডেভেলপমেন্টটা হলো যে আপনার যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ থেকে খুব রিসেন্টলি যেটা উনি করলেন যে জর্ডান, বাহরাইন, কুয়েত এবং আরো দুই একটি দেশ থেকে যে মিসাইল ডিফেন্স সিস্টেম যেটা ছিল আপনার, সেই মিসাইল ডিফেন্স সিস্টেমকে উনি প্রত্যাহার করে নিয়ে আসছেন এবং এই একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন। এবং বসরাতে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কনসুলেট ছিল সেটি নিরাপত্তার অজুহাত থেকে সেই কনসুলেটটি বন্ধ করে দিয়েছেন। এবং মধ্যপ্রাচ্যের কতগুলো বিষয় ইসরায়েলকে ছাড়া, ইসরায়েলের বিষয়ে মার্কিন প্রশাসনের নীতি একদম পরিষ্কার, যেটা আরেকজন বিশ্লেষক বলেছেন যে এটা অনেকটাই প্রো ইসরায়েলি পলিসি। কিন্তু মধ্যপ্রাচ্যের কতগুলি বিষয়ে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে কিছুটা কনফিউজড পলিসি বর্তমান প্রশাসন অনুসরণ করছেন। যেমন আমরা যদি সিরিয়ার ক্ষেত্রে দেখি, ছয় মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে সিরিয়াতে যে সমস্ত সৈন্য রয়েছে সেটা প্রত্যাহার করে নিয়ে আসা হবে। আবার আজকে কথা বলা হচ্ছে মার্কিন প্রশাসন থেকে যে না, সিরিয়াতে সেই সৈন্য থাকবে এবং যা কুর্দি যারা রয়েছে তাদেরকে তারা সহায়তা করবে। এবং রাশিয়ার যে ভূমিকা সিরিয়াতে সেটার সাথে যে আমেরিকার যে নীতি, সেখানেও আমরা নানান ভিন্ন ভিন্ন ডাইমেনশন আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি। তবে সার্বিকভাবে যে আজকে মধ্যপ্রাচ্যের যে ইকুয়েশনটা, আজকে শুধুমাত্র যে মার্কিন সেন্টার্ড রয়েছে তা নয়, আমরা নতুন প্লেয়ার সেখানে দেখছি, বিশেষ করে রাশিয়ার একটা খুব বড় ভূমিকা সেটা দিনকে দিন বাড়ছে। সুতরাং রাশিয়া এবং আমেরিকার যে মধ্যপ্রাচ্যকে ঘিরে আজকের যে নীতি, সেই নীতিটা অনেকটা সাংঘর্ষিক অবস্থানে রয়েছে। দুর্নীতি দুটো ভিন্ন মেরুতে অবস্থান করছে এবং রাশিয়া এবং আমেরিকাকে ঘিরে মধ্যপ্রাচ্যে এক ধরনের নতুন মেরুকরণ আমরা দেখতে পাচ্ছি। একদিকে আমরা দেখছি রাশিয়ার সাথে আছে সিরিয়া, ইরান, এই ধরনের রাষ্ট্রগুলো, অন্যদিকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকেও দেখতে পাচ্ছি তাদের সাবেক মিত্রগুলি থেকে। এবং রাশিয়ার যে পলিসি আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক মিত্র তাদেরকে রাশিয়ার বলয়ে নিয়ে আসা, যেমন আমরা রাশিয়াকে দেখি তুরস্কের সাথে কাজ করতে, আমরা রাশিয়াকে দেখছি লিবিয়া বা মিশরের সাথে কাজ করতে। ফলে আজকে এই যে একটা ভিন্ন ভিন্ন মেরুকরণ, সেই ভিন্ন ভিন্ন মেরুকরণের আলটিমেট ফলটা মধ্যপ্রাচ্যের জন্য খুব সুখকর হবে বলে আমার কাছে মনে হয় না। কারণ দুটি রাষ্ট্রই চাচ্ছে তাদের যে ম্যাক্সিমাম ন্যাশনাল ইন্টারেস্ট মধ্যপ্রাচ্যকে ঘিরে, সেই ম্যাক্সিমাম ন্যাশনাল ইন্টারেস্ট কি করে সার্ভ করা যায় সে লক্ষ্য নিয়েই কিন্তু তারা তাদের পররাষ্ট্রনীতিকে পরিচালনা করছে মধ্যপ্রাচ্যে। ফলে এই ধরনের বিপরীত মেরুকরণ আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের শান্তি খুব সহসা ফিরে আসবে বলে মনে হয় না, এক ধরনের উত্তেজনা অস্থিরতা বিরাজ করতে থাকবে। তবে একটা ইম্পর্টেন্ট দিক যেটা ডেভেলপ করেছে মধ্যপ্রাচ্যে গত প্রায় বছরখানেক ধরে, সেটা হচ্ছে আমরা যে টেরোরিস্ট অর্গানাইজেশন গুলি দেখছিলাম, যে ইসলামিক স্টেট, সেই ইসলামিক স্টেট বিশেষ করে রাশিয়ার ইন্টারভেনশনের ফলে তারা তাদের শক্তি প্রায় হারিয়ে ফেলেছে। এবং এই একটা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং রাশিয়ান প্রশাসন একটি জায়গায় এসেছিল যে ইসলামিক স্টেটকে আপনার ইসলামিক স্টেটের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে এবং এক ধরনের সমঝোতা তাদের মধ্যে ছিল। ফলে আজকে আমরা যে ডেভেলপমেন্টটা দেখছি, বিশেষ করে রাশিয়ার একটা অবস্থান অত্যন্ত স্পষ্ট যে ধর্মভিত্তিক কোন জঙ্গিবাদী সংগঠনকে তারা অ্যালাউ করবে না। এবং রাশিয়ার ইন্টারভেনশনের ফলে আজকে আমরা দেখবেন যে গত ছয় মাস আট মাস ধরে যে ধর্মভিত্তিক যে জঙ্গিবাদী সংগঠনগুলি দাঁড়িয়েছিল তারা ক্রমশই প্রান্তীয় অবস্থানে চলে গেছে এবং সেটা আগামী দিনগুলিতে আরো অবস্থানে চলে যাবে বলে মনে হচ্ছে। এর ফলে যে একটা জঙ্গিবাদী যে সন্ত্রাস আমরা বিশ্বব্যাপী দেখছিলাম তার একটা আমরা ক্রম অবনতি দেখছি এবং আগামী দিনগুলোতে এই জিনিসটা থেকে মধ্যপ্রাচ্য হয়তো বেরিয়ে আসবে, এরকম অনেকে মনে করছেন।
অনেক ধন্যবাদ ডক্টর ইফতেখার আহমেদ। আমাদের আরেকজন শ্রোতা আছেন লাইনে, আশরাফ মির্জা। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার না টেলিফোনটা একটু মুখের কাছে আনুন, কারণ আমি ভালো মতো শুনতে পাচ্ছি না, আর একটু জোরে বলুন।
ঠিক আছে,
হ্যাঁ বলুন আপনার প্রশ্ন।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আসার পর মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি সেটা একটা ভিন্ন ধরনের হয়ে গেছে। ধরলেন প্রথম তিনি মধ্যপ্রাচ্যে প্রথম সফর করলেন সৌদি আরব, তারপরে তিনি কি করলেন না, ইরানের বিরুদ্ধে তিনি কোন ছাড় দিবেন না, ইরানের যে পাঁচ দেশীয় যে পরমাণু চুক্তি সেখান থেকে বেরিয়ে এলেন, ইসরায়েলের রাজধানী থেকে বিভিন্ন দূতাবাসে, যেটা জেরুজালেম স্থানান্তরণ করলেন তেল আবিব থেকে। তাছাড়া যে পরিস্থিতি হয়েছে সিরিয়ার উপর, যে বিভিন্ন শক্তি ঢাকা সেখানে জড়িত হয়ে গেছে, ইরান জড়িত হয়ে গেছে, তুরস্ক জড়িত হয়ে গেছে, একটা অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করেছে।
আপনার প্রশ্নটা কি ভাই?
ইহুদিবাদী ইসরায়েলকে বেশি সুযোগ দিচ্ছেন। আমার প্রশ্ন, এই যে মধ্যপ্রাচ্যের যে বর্তমান পরিস্থিতি, সেটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের কিছু একটা উৎস বা স্থান হতে পারে?
আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর ওমর ফারুক। আশরাফ মির্জা যে প্রশ্নটা করলেন,
এটা আবার বলতে হবে, কারণ এটা ভালো করে শোনা যায়।
হ্যাঁ, যিনি প্রশ্ন করেছেন আশরাফ মির্জা, তিনি বলছিলেন যে এই যে ট্রাম্প প্রশাসনের নীতির জন্য মধ্যপ্রাচ্যের এখন যে পরিস্থিতি, যেমন ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে এসেছে, তারপরে সিরিয়ার ব্যাপারে যে ট্রাম্প প্রশাসনের যে নীতি, এসবের জন্য কি তৃতীয় বিশ্বযুদ্ধের কোন সম্ভাবনা আছে, সেটাই তিনি জানতে চাচ্ছেন।
আচ্ছা, তৃতীয় বিশ্বের সম্ভাবনা তো যে কোনো জায়গায় ফ্লেয়ার আপ হতে পারে, এবং এখানে বেশ কিছু এমন কিছু সংকট রয়েছে যে যেটা মোটামুটি কন্ট্রোলের বাইরে যাওয়া এটা অসম্ভব না। তবে যে জিনিসগুলো আমাদের বুঝতে হবে, যে আমেরিকার যে পররাষ্ট্র নীতি, এগুলোর কতগুলো দিক আছে, যে জিনিসগুলো সামনে রাখলে তাদের পলিসি এবং সে পলিসির মধ্যে যে ইনকোহেরেন্স আছে সেগুলো বেশ কিছুটা পরিষ্কার হয়ে যায়। প্রথম কথা হচ্ছে যে আমেরিকার পররাষ্ট্র নীতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ব্যাপারে, এটা প্রাইমারিলি এটা ইসরায়েল কেন্দ্রিক। অর্থাৎ ইসরায়েল কি চায়, ইসরায়েলের কি স্বার্থ, ইসরায়েলের নিরাপত্তা, এটাকে ঘিরেই এই পররাষ্ট্র নীতির একটা উল্লেখযোগ্য অংশ মোটামুটি চলে। দ্বিতীয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আগে থেকেই আমাদের বুঝতে হবে যে আমেরিকার একটা আধিপত্যবাদী ভূমিকা আছে পুরো বিশ্বেই, এবং সেই ভূমিকার অংশ হিসেবেই কোথাও শান্তি নিশ্চিত করা, কোথাও সুবিচার নিশ্চিত করা, বা কোথায় সত্যিকারই গণতন্ত্রের বিকাশ হোক, এটা আমেরিকার কোনো লক্ষ্য বলে কোনো প্রমাণ আছে এটা বিশেষজ্ঞরা আসলে মনে করেন না। বরং এখানে দেখা যায় যে সেই সমস্ত দেশগুলো যেখানে একনায়কত্ব, রাজতন্ত্র, এই ধরনের যে সমস্ত রাজনৈতিক শক্তিগুলো রয়েছে বা রাষ্ট্রগুলো রয়েছে, এগুলোর সঙ্গেই সম্পর্ক আমেরিকার অনেক আগে থেকেই ভালো ছিল, এবং সেই সমস্ত ব্যাপারে আমেরিকা খুব একটা উচ্চবাচ্য বা কোনো সুস্পষ্ট ভূমিকা গ্রহণ করে না। তারপরে বিভিন্ন ডাইনামিক্সের কারণে বেশ কিছু এখন রিঅ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। আমরা সবাই জানি এক সময় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল, এমনকি যুক্তরাষ্ট্রেরই পছন্দনীয় একজন শাসক ইরানের যে শাহানশা, সেই সময় তিনি মানে যুক্তরাষ্ট্রের পক্ষ হয়েই অলমোস্ট ইরানকে শাসন করেছেন, সেখানকার যে ডেমোক্রেসি ছিল সেটাকে ধ্বংস করেছেন এবং কনস্টিটিউশনকে বিসর্জন দিয়েছেন। পরের দিকে যখন দেখা গেল সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে, সেখানে আরেকটা রিঅ্যালাইনমেন্ট হয়ে গেল এবং এখন ইরানের সঙ্গে অভিনকুল সম্পর্ক তৈরি হয়েছে। এটার পেছনে আমেরিকার যে দায়িত্ব আছে সেটা আনফর্চুনেটলি আমেরিকা ওইভাবে কখনোই স্বীকারও করে নাই, এবং সেটা ব্যাপারে কি ভূমিকা পালন করতে পারে সেটারও কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে এখন আরেকটা রিঅ্যালাইনমেন্ট হয়েছে যে ইরানের কিছু আরো এক্সপ্যানশনিস্ট ভূমিকার কারণে দেখা যাচ্ছে অন্য যে সমস্ত দেশগুলো আছে, প্রতিবেশী দেশগুলো এবং ওই অঞ্চলে, তারাও বেশ কিছুটা চিন্তিত, কারণ তাদের ক্ষমতার মসনদ একটু নড়ে চড়ে উঠতে পারে বা সেখানে কিছু ঝুঁকি তৈরি হতে পারে, এ ব্যাপারে তারা খুবই চিন্তিত। তো সেটাকে সামাল দেওয়ার জন্যই এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে অনেকগুলোই ইসরায়েলের সঙ্গে আরো ঘনিষ্ঠ হয়ে গেছে, এবং সেই কারণেই এই রিঅ্যালাইনমেন্টের অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন চাকরির সঙ্গে সম্পর্ক অনেকটুকুই মানে নষ্ট হয়ে এসেছে, আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে সৌদি আরব এবং আরো বেশ কিছু দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হয়ে এসেছে। আর আমরা সবাই জানি যে বর্তমানে রাশিয়ার ভূমিকাটা অত্যন্ত স্পষ্ট এবং বেশ কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে। রাশিয়া নিজের যে শক্তি সেটা ধরে রাখতে চায় বা আরো সম্প্রসারিত করতে চায়। সুতরাং এই সমস্ত কনফ্লিক্টের সময়ে আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে এবং সম্ভবত আমাদের যারা শাসক মন্ডলী আছেন, নেতৃবৃন্দ, বিশ্ব যারা মোড়ল যারা আছেন, তারা আরো একটু সতর্ক হয়ে করবেন। কারণ এর যে কোনো একটা বিশেষ অবস্থা থেকেই বড় একটা যুদ্ধ বেড়ে যেতে পারে এবং সেটার পরিণতি কি হবে সেটা আগুন ছড়ালে যেমন সেটা কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়, এটা আসলে আমাদের সবারই আরো একটু ভালোভাবে চিন্তা করার সময় বোঝা হয়েছে।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা টেলিফোনে আছেন, নূপুর চৌধুরী নিউ ইয়র্ক থেকে। হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম আপা।
ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ জি, আমি জানতে চাচ্ছিলাম যে মধ্যপ্রাচ্যের কোন দেশের সাথে যুক্তরাষ্ট্রে বেশি স্বার্থ জড়িয়ে আছে।
আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর সাইদ ইফতেকার আহমেদ। মধ্যপ্রাচ্যের তো মানে অনেকগুলো দেশ আছে, তবে কোন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ সবচাইতে বেশি সেটাই তিনি নূপুর চৌধুরী নিউ ইয়র্ক থেকে জানতে চেয়েছেন।
কোন একটি পার্টিকুলার দেশের সাথে তো সবচেয়ে স্বার্থ না, তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের যে মধ্যপ্রাচ্যের যে নীতি সেটা আসলে ইসরায়েল কেন্দ্রিক, ইসরায়েলের স্বার্থটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় এবং সেটা যে বর্তমান প্রশাসন তাই নয়, আমরা আগের প্রশাসনকে আমরা দেখে এসেছি, ইসরায়েলের স্বার্থটাকে মাথায় রেখে সেই স্বার্থটাকে আসলে সবচেয়ে এনশিওর করে তারপরে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর ক্ষেত্রে আসলে নীতি নির্ধারণ করা হয়। আজকে অবধি আমরা দেখলাম যে $38 বিলিয়ন একটা সামরিক প্যাকেজ ইসরায়েলের জন্য বরাদ্দ করা হয়েছে বা সামরিক সাহায্যের বিষয়টা রয়েছে। ইসরায়েল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রায়োরিটি। আর আমরা যেটা ইসলামী বিপ্লব ছিল ইরানের, যেটা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে হয়েছিল, তার আগে যখন শাহ ক্ষমতায় ছিল ইসরায়েলের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ফোকাস ছিল ইরানের দিকে, কিন্তু সেই খোমেনি ক্ষমতায় চলে আসবার পর এখন যেটা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরে সৌদি আরবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেই 1930 সাল থেকে, এবং যার ফলে আমরা দেখছি যে বিশ্বের অন্যান্য দেশে মানবাধিকার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সোচ্চার হলো। আমরা জানি বিশ্বের যে দেশটিতে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয় সেটি হচ্ছে সৌদি আরব, কিন্তু সৌদি আরবের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত প্রশাসনকে আমরা অদ্ভুতভাবে নীরব থাকতে দেখেছি। ফলে যেটা হচ্ছে যে আমরা যেটা মনে হচ্ছে বাইরে থেকে যে ইসরায়েলের পরে সৌদি আরব হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের যে ন্যাশনাল ইন্টারেস্ট, সেই ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ করার ক্ষেত্রে সৌদি আরব একটি বড় ভূমিকা পালন করছে। সুতরাং এই দুটিকেই আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বড় আপনার মার্কিন প্রশাসন সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এই দুটো রাষ্ট্রের সাথে, এবং এই দুটো রাষ্ট্রের সাথে কিন্তু আমরা কখনোই এখন পর্যন্ত সম্পর্কে সেই অর্থে টানাপোড়েন বলতে যেটা বোঝায় সে টানাপোড়েন কিন্তু আমরা দেখিনি। সম্পর্কের এক ধরনের কনসিস্টেন্সি যেটাকে বলা হয় সেটা কিন্তু সবসময় রয়ে গেছে এই দুটো রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে, সেই 1930 সাল থেকে কিন্তু সৌদি আরবের সাথে একটা চমৎকার সুসম্পর্ক বিরাজ করছে, এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপোড়েন সেই অর্থে কখনোই হয়নি। কিন্তু এছাড়া যে অন্যান্য মিত্র রাষ্ট্র রয়েছে, যেমন মিশরকে আমরা দেখেছি সে জামাল আব্দুল নাসেরের সময় বা আনোয়ার সাদাতের সময় প্রথম দিকে আমরা একজনের সম্পর্কে টানাপোড়েন আপস এন্ড ডাউন, এমনকি বর্তমান যে সিসি সরকার রয়েছে তার সাথে কিন্তু সম্পর্কে আপস এন্ড ডাউন রয়েছে, এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে ছোটখাটো রাষ্ট্রগুলিকে যদি আমরা বাদ দিই সবগুলো রাষ্ট্রের সাথে কিন্তু সম্পর্কে আপস এন্ড ডাউন আমরা দেখেছি। সুতরাং এই অর্থে আমার কাছে মনে হয় যে ইসরায়েল এবং সৌদি আরব হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ফার্স্ট প্রায়োরিটি, তারপরে হচ্ছে অন্য রাষ্ট্রগুলো। এবং তবে আরেকটা কথা হচ্ছে যে জর্ডানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সুসম্পর্ক রয়েছে, যে সুসম্পর্ক কখনো সেই অর্থে আপস এন্ড ডাউন এর মধ্যে দিয়ে যায়নি।
আপনি যে কথাগুলো বলছিলেন, যে আমাদের এক শ্রোতা শঙ্কর হালদার তিনি লিখেছেন, আমেরিকা কেন অন্ধের মতো ইসরায়েলকে সমর্থন করে? আপনি ডক্টর ইফতেকার আহমেদ, আপনি বলছিলেন যে প্রথম থেকেই দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র, মধ্যপ্রাচ্যে পররাষ্ট্র নীতিগুলো ইসরায়েল কেন্দ্রিক, এই যে কেন ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বা কেন প্রথম থেকে, সে সম্পর্কে একটু আলোকপাত করবেন?
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আসলে যারা ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে কাজ করেন তারাও কিন্তু দীর্ঘদিন ধরে এই প্রশ্নটির উত্তর খুঁজতে চেষ্টা করেছেন। এই সংক্রান্ত আসলে খুব যে একটা কংক্রিট অ্যান্সার বলতে যেটা বোঝায় সেটা আসলে যারা আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষক তাদের কিন্তু কোনো একটা কংক্রিট এবং ইউনিফাইড কোনো অ্যান্সার এখানে নেই। তারা নানান পয়েন্ট অফ ভিউ থেকে সেটাকে দেখার চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে কনস্পিরেসি থিওরি যেটাকে বলা হয় সেখান থেকে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। এটা আসলে একটি অদ্ভুত বিষয় যেহেতু ইসরায়েল যে প্রতিষ্ঠার বিষয়ে শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করেছে তা কিন্তু নয়, সোভিয়েত ইউনিয়ন সহ অন্য দেশগুলোও কিন্তু সেই ভূমিকাটা পালন করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা বিশেষ দায়িত্ব কাঁধে নিয়েছে যে ইসরায়েলকে যে স্বার্থ সেই স্বার্থটাকে রক্ষা করতে হবে। এতটা দায়িত্ব সহকারে কিন্তু অন্য কোন রাষ্ট্রকে ভূমিকা পালন করতে দেখা যায় না। সুতরাং আমি সেখানে কনস্পিরেসি থিওরি নিয়ে আর কথা বলছি না। অনেকে মনে করার চেষ্টা করেন, বলার চেষ্টা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে রাজনীতিতে যে ইহুদি জনগোষ্ঠীর যে ভূমিকা সেই ভূমিকার কারণেই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বার্থকে এভাবে দেখে থাকে, তবে সেটা আসলে খুব একটা কংক্রিট অ্যান্সার নয়। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে কাজ করবার অনেক সুযোগ রয়েছে। কেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি এতটাই নমনীয় বা এতটাই সহনীয়, তবে এই মুহূর্তে আমি এর কোনো কংক্রিট অ্যান্সার দিতে পারছি না।
অনেক অনেক ধন্যবাদ আমাদের আরেকজন। হ্যাঁ, আমাদের ডক্টর ওসমান ওমর ফারুক আপনার কাছে আমি যাচ্ছি, তার আগে একটা প্রশ্ন শুধু একটু নিয়ে নি। নোয়াখালী থেকে সাইফুল ইসলাম লাইনে আছেন, হ্যালো।
জি বলুন।
হ্যাঁ জি বলুন, আপনার প্রশ্নটা বলুন। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন ডক্টর ওমর ফারুক, আপনি ইসরায়েল সম্পর্কে কিছু বলতে চেয়েছিলেন, বলুন।
আমি বলতে চাচ্ছিলাম যে আমি আসলে ইসরায়েল এবং আমেরিকার সম্পর্কটাকে কোন কনস্পিরেসি থিওরির আলোকে ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে মনে করছি না। বরং আমাদের এই ইসরায়েলের সঙ্গে যে আমেরিকার যে বিশেষ সম্পর্ক এটা ঠিক এরকমও নয় যে কোনো না কোনোভাবে আমেরিকা ইসরায়েলের জন্য নিজের কাছে দায়িত্ব নিয়ে নিয়েছে, এরকম নয়। আমি মনে করি এবং আরো অনেকেই মনে করেন আসলে যে ইসরায়েলের আমরা যখন অকুপেশনের কথা বলি এটা আসলে এখানে একটা অকুপেশন নয়, এটা দুটো অকুপেশন আছে। এবং একটা অকুপেশনকে যদি নিষ্পত্তি করতে হয়, সমাধান করতে হয়, তাহলে আসলে এখানে দুইটা অকুপেশনের সমাধান করতে হবে। আমরা যখন অকুপেশনের কথা বলি সেটা হচ্ছে যে প্যালেস্টিনিয়ান ল্যান্ডের যে অকুপেশন আছে যেটা 1967 বর্ডারের ফ্রেমওয়ার্কে এটা আলোচনা করা হয়, সেটা হলো একটা অকুপেশন। আর দ্বিতীয় অকুপেশন হচ্ছে যে ইসরায়েল শুধু এই প্যালেস্টিনিয়ানকে অকুপাই করে নাই, তার আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অকুপেশন হচ্ছে আমেরিকান পলিটিক্যাল সিস্টেমকে অকুপাই করা। অর্থাৎ এখানে আমেরিকা কাঁধে নিয়ে নিয়েছে ইসরায়েলের বিষয়গুলো নিজের স্বার্থে, এরকম নয়। বরং আমেরিকার কাঁধে ইসরায়েল ডেকে বসেছে, তাদের উঠে আছে, এবং এই অকুপেশনটা যদি কোনো না কোনোভাবে মিটিগেট এবং ব্যালান্স না করা হয় তাহলে আমেরিকার স্বার্থ সামনে নিয়ে আমেরিকান পলিসিকে অ্যাডভান্স করা এবং সেটাকে সামনে রেখে শান্তি এবং সুবিচার দুটোই নিশ্চিত করা, এরকম কোন সম্ভাবনা আসলে আমেরিকার পক্ষ থেকে আশা করা মুশকিল বর্তমান ফ্রেমওয়ার্কে। সুতরাং এখানে আরো অনেকেই অত্যন্ত ভালো করে এগুলো ডকুমেন্টেড করেছেন যে একজন কংগ্রেসে ইলেকটেড হতে হলে, একজন সিনেটে ইলেকটেড হতে হলে, একজন প্রেসিডেন্ট ইলেকটেড হতে হলে তাদেরকে কিভাবে ইসরায়েল বন্দনা এবং ইসরায়েলের সঙ্গে কমিটমেন্টটা অত্যন্ত পরিষ্কার রেখেই তাদেরকে এগুতে হয়েছে এ পর্যন্ত। এখন একটু একটু সে ব্যাপারে পরিবর্তন আসতে শুরু করেছে, গত ইলেকশনে আমরা কিছুটা দেখেছি তার প্রভাব, এবং সম্ভবত ওই দুই অকুপেশনই যদি একসঙ্গে সলভ হয় তাহলে সম্ভবত প্যালেস্টাইনের অকুপেশন যেটা আছে সেটার সমাধান হতে পারে।
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আপনারা শুনছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান, বুধবারের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন, এবং আজকের বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। আমাদের ফেসবুকে একজন লিখেছেন, শহীদুল আলম স্বপন, তিনি লিখেছেন, ভারত ইরানের তেল কেনার এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তেহরানের তেল রপ্তানিতে বাধা দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞার কথা মধ্যপ্রাচ্যের সমস্যার সাথে যুক্তরাষ্ট্র ভারতের সাথেও সমস্যায় জড়াচ্ছে নাকি? শহীদুল আলম স্বপন জেনেভা সুইজারল্যান্ড থেকে লিখেছেন। ডক্টর সাইদ ইফতেকার,
এটি একটি ক্রিটিক্যাল অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, বিকজ মার্কিন যুক্তরাষ্ট্র একই সাথে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। বিশেষত আজকে যে গণচীনের যে প্রভাব এবং ক্রমবর্ধমান প্রভাব আমি বলবো, যে সেটি যে সামরিক এবং রাজনৈতিক প্রভাব যেটা বেড়ে চলছে এবং অর্থনৈতিক প্রভাব এট দ্য সেম টাইম, বিশেষ করে গত 8-10 বছরে, ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে দক্ষিণ এশিয়াতে মূলত তার যে স্বার্থ সেই স্বার্থের বিষয়ে খুবই উদ্বিগ্ন, এবং সেই ক্ষেত্রে আজকে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় তার পাশে পেতে চাচ্ছে এবং পাশে পেতে চায়। এবং এই ক্ষেত্রে আজকে কতগুলো বিষয় ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বা ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র আরো কাছে আনবার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করেছে। ভারত এমন একটি রাষ্ট্র বিশ্বে যেটা পাকিস্তান ছাড়া সমস্ত রাষ্ট্রের সাথে কিন্তু সে সুসম্পর্ক বজায় রেখে সে চলছে, সেটাই কিন্তু ভারতের পররাষ্ট্র নীতি। এবং দুটো বিপরীত মেরু রাষ্ট্রের সাথেও কিন্তু ভারত একই সাথে সুসম্পর্ক বজায় রেখে সে তার পররাষ্ট্র নীতি প্রণয়ন করছে। এবং এরই ধারাবাহিকতা আমরা জানি যে সৌদি আরবের সাথেও কিন্তু ভারতের অসম্ভব ভালো সম্পর্ক, কিন্তু একই সাথে ভারত কিন্তু ইরানের সাথে অত্যন্ত সুসম্পর্ক। ভারত তার যে আপনার জ্বালানির তেল তার একটা বড় অংশই কিন্তু ইরান থেকে আমদানি করে থাকে, এবং সেক্ষেত্রে ভারত কিন্তু অত্যন্ত স্পষ্ট করে বলেছে যে সে এই জায়গা থেকে সরে আসবে না, কারণ সে তার অর্থনীতিকে ক্ষতি করবে। এবং এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে তাদের যে ক্যালকুলেশন, সে কখনোই ভারতকে পুরোপুরি ছেড়ে দিতে চাবে না বা ভারতের সাথে যে সম্পর্ক তাকে একেবারে খারাপ করে ফেলতে চাবে না, কারণ তার ফলে যদি ভারতের সাথে সম্পর্ক অত্যন্ত খারাপ অবস্থায় যায় তাহলে আসলে চীনকে ব্যালেন্স করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো রাষ্ট্র থাকে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটাও জানে যে ভারত কিন্তু একই সাথে রাশিয়ার সাথে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে চলছে, এবং এই সপ্তাহে বোধহয় প্রেসিডেন্ট পুতিন ভারত সফরে যাচ্ছেন এবং সেখানে আরো কতগুলি সামরিক এবং নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হবে দুই দেশের মধ্যে। সুতরাং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে কিন্তু অপশনগুলি খুবই কম, তাকে ভারতের এবং ইরানের যে সম্পর্ক সেটি মেনেই কিন্তু ভারতের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভারতের সাথে সম্পর্ক একেবারে খারাপ করে ফেলে তাহলে এশিয়াতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করার জন্য আর কোনো বিকল্প শক্তি নেই। এই অবস্থার কারণেই ইরান থেকে তেল আমদানি করলেও ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেই সম্পর্কে সেটি তেমন একটি প্রভাব ফেলবে না।
আচ্ছা, অনেক ধন্যবাদ। ডক্টর ওমর ফারুক, আপনি কি ওই ব্যাপারে কিছু বলতে চান?
আমি শুধু এটুকু যোগ করব যে এই ইরান সম্পর্কে আমেরিকার যে স্যাংশন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তেল বিক্রি এবং সামগ্রিকভাবে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেটাও কিন্তু একটা ইসরায়েল কেন্দ্রিক একটা পদক্ষেপ। এবং এখন যেহেতু রিঅ্যালাইনমেন্টের কারণে এটা সৌদি স্বার্থের সঙ্গেও যুক্ত হয়ে গেছে, তো এই বিষয়টা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেভাবে দেখছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই ক্ষেত্রেও যে পজিশনটা নেওয়া হয়েছে এটার বাস্তববাদিতা সম্পর্কে যথেষ্ট প্রশ্নের অবকাশ রয়েছে। কারণ আমেরিকা যেমন একদিকে চাচ্ছে যে সারা দুনিয়ায় বেসিক্যালি আমেরিকা যেটা করতে চাচ্ছে তার সঙ্গে সবাই একমত হয়ে সহযোগিতা করুক, অন্যদিকে আমেরিকা যেভাবে অন্যান্য বড় বড় শক্তিগুলোকে ইগনোর করেছে অথবা সেখানে তাদেরকে অ্যালিনেট করেছে, তার আলোকে ইউরোপিয়ান শক্তিগুলো চায়না রাশিয়া ভারত এই সমস্ত দেশগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবে এটা মনে করার কোনো কারণ।
অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সময় শেষ হয়ে আসছে, আমাদের কাছে যদি আমাদের প্যানেলিস্টদের কাছে যদি প্রশ্ন করতে চান তাহলে এই নম্বরে ফোন করুন 2026193062। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, আর আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন আমাদের সঙ্গে, অর্থনীতিবিদ ও বিশ্লেষক ডক্টর ওমর ফারুক এবং রাজনৈতিক বিশ্লেষক ও প্রফেসর ডক্টর সাইদ ইফতেকার আহমেদ। আমাদের একজন ফেসবুকে প্রশ্ন করেছেন জয়ন্ত হৈমন্তী, তিনি লিখেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কথাই মিন করছেন তিনি, যে নতুন পররাষ্ট্র নীতিতে হিতে বিপরীত হবে না তো? তো ডক্টর ইফতেকার আহমেদ,
আসলে এটি একটি ভেগ প্রশ্ন, হিতে বিপরীত বলতে উনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? খুব এবং পররাষ্ট্রনীতি কি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যেহেতু আমাদের আলোচনা আজকে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, সুতরাং আমি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ধরে নিয়ে আলোচনা করছি, এবং হিতে বিপরীত বলতে আমি ধরে নিচ্ছি যে মার্কিন যে স্বার্থ সেই স্বার্থের বিপরীতে যাচ্ছে। যদি প্রশ্ন করতে,
আমার মনে হচ্ছে সেটাই তিনি বোধহয়
বলতে চাচ্ছেন, যে মার্কিন স্বার্থের বিপক্ষে চলে যাচ্ছে কিনা। এটি নিয়ে আসলে একটি জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পরিষ্কার, যেই পররাষ্ট্রনীতির একটি ধারাবাহিকতা আমরা দেখে এসেছি বর্তমান প্রশাসনের ক্ষেত্র, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য প্রশাসন অনুসরণ করে আসছে। বিশ্বের বিভিন্ন পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক নীতির ক্ষেত্রে বর্তমান প্রশাসন অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা করলো, ইসরায়েলের ক্ষেত্রে এবং সৌদি আরবের ক্ষেত্রে যে পররাষ্ট্রনীতির যে ধারাবাহিকতা, সে ধারাবাহিকতা থেকে কিন্তু বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বেরিয়ে আসেননি। এবং আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়ে প্রথম কিন্তু সৌদি আরব সফর করেছেন, এবং ইরানকে এবং সৌদি আরবের যে বর্তমান টেনশন এবং নানাবিধ যে ইকুয়েশন মধ্যপ্রাচ্য, সেই ইকুয়েশন আমরা দেখছি সৌদি আরব এবং ইসরায়েলকে আরো কাছাকাছি অবস্থানে আসতে। ফলে ইসরায়েল, সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ, সেগুলি কিন্তু একই ধারায় মিলছে, এবং সেখান থেকে কিন্তু মার্কিন প্রশাসন বেরিয়ে আসছে না। এবং এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে বর্তমান প্রশাসন এমন কোন নীতি নেয়নি যেটাকে আমরা ইউটার্ন বলা যাবে। মোটামুটি কিন্তু প্রেসিডেন্ট বুশ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের, প্রেসিডেন্ট ডোনাল্ড, প্রেসিডেন্ট বারাক ওবামার যে পররাষ্ট্রনীতি, সেটারই কিন্তু ধারাবাহিকতা বর্তমান প্রশাসন বজায় রেখে চলছে। সুতরাং এমন কোন পদক্ষেপ তারা নেননি যেটাকে আমরা ইউটার্ন বলবো, এবং ফলে আমরা যে মার্কিন যে পররাষ্ট্রনীতি মধ্যপ্রাচ্যে আমরা দেখে আসছি সেটাই মানে সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে বলে মনে হয়। এবং সেই পররাষ্ট্রনীতির মূল ফোকাস হচ্ছে প্রথমত ইসরায়েলের স্বার্থকে সংরক্ষণ করা, দ্বিতীয়ত হচ্ছে সৌদি আরবের স্বার্থকে সংরক্ষণ করা, এবং ইসরায়েল এবং সৌদি আরবের স্বার্থকে সংরক্ষণ করতে যে বা তাদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জাতীয় স্বার্থ মধ্যপ্রাচ্যে রয়েছে সেই স্বার্থকে এনশিওর করা।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন প্রশ্নকর্তা আছেন, ডালিম কুমার। হ্যালো
দিদি, নমস্কার।
নমস্কার,
ভালো আছেন না?
হ্যাঁ ভালো আছি।
আমেরিকা সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি পঞ্চগড় থেকে বলছিলাম। তো আজকের যে বিষয়টা মধ্যপ্রাচ্যের মানে যে একটা যে স্বার্থ বা স্বার্থহীনতা, এটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তো আমি বলতে চাচ্ছি যে মধ্যপ্রাচ্যের যে বিষয়টা বর্তমানে যে মানে মধ্যপ্রাচ্য যে নীতি অনুসরণ করে চলতেছে, সেটা কিন্তু আসলে তাদের স্বার্থটাকে মানে বলা যায় স্বার্থটাকেই মূলত প্রধান হিসেবে তারা দেখে। কারণ দেখা যাচ্ছে যে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের তৈরি হয়েছে, মানে বর্তমান বিশ্বে যে বহির্বিশ্বে যে একটা ক্ষমতার একটা প্রতিযোগিতা, সেখানে কিন্তু নতুন নতুন শক্তির আবির্ভাব হয়েছে। আমরা দেখতে পাই রাশিয়া, চীন, বিশেষ করে রাশিয়াকে যদি আমরা প্রতিদ্বন্দ্বী না ভাবি তাহলে বলতে পারি প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু এশিয়ার মধ্যে অন্যতম একজন দাঁড়িয়ে গেছে চীন। তো সেই দিকটা বিবেচনা করে বর্তমানে মধ্যপ্রাচ্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা অন্য মানে কৌশলটা তারা এমন এক কৌশলে যাচ্ছে যাতে সবার তাদের কি বলে তাদের যে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলো সেগুলোর সাথে এমন ভাব থাকবে যেন তার পাশের পার্শ্ববর্তী দেশও তাদের বন্ধুত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি করে, এবং এক্ষেত্রে কোন সন্ত্রাসী গোষ্ঠীর তারা মানে নজরে পড়ে তার প্রমাণ আমরা পেয়েছি আইফেল টাওয়ার ধ্বংস ইত্যাদি। 90 যে সন্ত্রাসী গোষ্ঠী তারাও কিন্তু তাদেরকে একটা টার্গেটে রাখে।
আপনি কি কোনো প্রশ্ন করতে চেয়েছিলেন ডালিম কুমার?
আমি 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 বিশ্লেষকদের কাছে একটা প্রশ্ন রাখবো যে বর্তমান যে মানে ডোনাল্ড ট্রাম্প যে রাষ্ট্রনীতি, সেটা কি পরবর্তীতে মানে এই কোন হুমকির সৃষ্টি করবে, মানে বিশেষ করে নব্য যে উত্থাপিত যে শক্তিগুলা প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো, এগুলো কি মানে অনেকটা পথটাকে সুগম করে দিবে?
আচ্ছা, অনেক ধন্যবাদ। ডক্টর ওমর ফারুক।
হ্যাঁ, এখানে লাস্ট যে প্রশ্নটা এসেছে সেটার আলোকে এটা বলা যায় যে কয়েকটা জিনিস পুরো বিষয়টাকে আরো ঘুরিয়ে ফেলতে পারে, যে জিনিসটা যুক্তরাষ্ট্র এড়ানোর চেষ্টা করছে বা কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করছে। প্রথম কথা হচ্ছে যে যদি কোনো না কোনো ভাবে ডেমোক্রেসি বা জনগণের মানে জনগণের যে আসলে অধিকার এগুলো এই সমস্ত দেশগুলোতে প্রতিষ্ঠা হয়, এটা যুক্তরাষ্ট্র মনে করে না যে তার স্বার্থের জন্য অনুকূল। এই কারণে আমরা যখন আরব স্প্রিংয়ের কথা বলি, সেগুলো শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সহযোগিতায় সেগুলো দমানো হয়েছে। এটা পররাষ্ট্র নীতির একটা অন্যতম অংশ দাঁড়িয়েছে যে আসলে জনপ্রতিনিধিত্বশীল সরকার এই সমস্ত এলাকায় যেন প্রতিষ্ঠা না হয়, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। দ্বিতীয় হচ্ছে যে ইরান এখন এমন একটা পর্যায়ে যাচ্ছে যে যদি কোনো না কোনো ভাবে এই যে তার উপর যে নিষেধাজ্ঞা সর্বতোভাবে এটা প্রয়োগ করা হচ্ছে এবং ম্যাক্সিমাম মানে প্রোহিবিটিভ স্যাংশন যেটা করা হচ্ছে, যদি কোনো কারণে এটা কার্যকরী না হয়, তাহলে কিন্তু ইরান আরো শক্তিশালী হয়ে যাবে এবং কোনো না কোনো ভাবে যদি তারা পারমাণবিক শক্তি হয়ে যায়, তাহলে কিন্তু এই পুরো মধ্যপ্রাচ্যের চেহারাটা অনেকাংশে বদলে যাবে। এটা আসলে হবে কিনা সেটা বলা মুশকিল, কিন্তু আমেরিকা অন্তত চেষ্টা করছে যে এই দিকে যেন মধ্যপ্রাচ্য না যায়। সুতরাং এখানে সুবিচার, শান্তি, গণতন্ত্র এগুলো পররাষ্ট্রনীতির লক্ষ্য নয়, বরং স্ট্যাটাস কো কিভাবে মেনটেন করা যায় এটাই হচ্ছে আমেরিকার বর্তমান মুখ্য লক্ষ্য।
অনেক ধন্যবাদ। আমরা একটা ব্যাপার উত্থাপন করতে যাচ্ছি, একটা ইস্যু, সেটা হচ্ছে যে আমরা যখন প্রথম আলোচনা শুরুতেই ইসরায়েল এবং ফিলিস্তিনের টু স্টেট না ওয়ান স্টেট নেশন হবে সে ব্যাপারে যখন প্রশ্নটা উঠল, সৌদি আরব বিশ্বের তারা কি করছে এই এই শান্তি পরিকল্পনাটা প্রেসিডেন্ট ট্রাম্প তার মানে তিনি তো এখনো সেরকম পরিষ্কারভাবে আপনার প্রস্তাব দেননি, কিন্তু আরব বিশ্বের কি ভূমিকাটা, তারা কি করছে? আমি প্রথমে যাবো ডক্টর সাইদ ইফতেকার আমাদের কাছে।
প্রথম কথা হচ্ছে তো আরব বিশ্বের এখানে ভূমিকা খুব একটা বড় ভূমিকা পালন করার অবকাশ এখানে নেই, এবং সৌদি আরব সহ অন্যান্য আরব বিশ্বের অফিসিয়াল যে নীতিটা ছিল, বিশেষত আপনার বিল ক্লিনটনের সময় থেকে যদি আমি ভুল না করি, যে দুই রাষ্ট্র যে সমাধান সেটাকে নিয়ে কিন্তু আরব বিশ্ব এগুচ্ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ভূমিকা পালন করবে বলে আরব বিশ্ব মনে করছিল। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে ইসরায়েল যেটা আপনার একের পর এক ওয়েস্ট ব্যাংক এবং গাজার যে বিভিন্ন এলাকা তার অন্তর্ভুক্ত করে নেয় এবং সবকিছু মিলে দুই রাষ্ট্র যে সলিউশন সেটাকে কিন্তু আরো জটিল করে তোলা হয়েছে, যে এখন দুই রাষ্ট্র দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার মতো অবস্থান সেখানে রয়েছে কিনা সেটাই কিন্তু একটি প্রশ্নবোধক। এবং মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো আমরা দেখছি না যে ইসরায়েলের ব্যাপারে এই প্যালেস্টাইনের ইস্যুতে খুব একটা কনসার্ন আমরা দেখছি না, বিশেষত আমরা দেখছি সৌদি আরব তার এখন মূল চিন্তা হচ্ছে ইরানের প্রভাবকে কি করে খর্ব করা যায়, এবং ইরানের প্রভাবকে খর্ব করতে হলে দরকার ইসরায়েলকে সাথে নিয়ে হলো ইরানের প্রভাবকে খর্ব করতে হবে। সুতরাং সমস্ত রাষ্ট্রগুলি চাচ্ছে তাদের যে নিজস্ব স্বার্থ এগুলি আজকে বড় হয়ে দেখা দিয়েছে, যে প্যালেস্তানের ইস্যুটা যেন অনেকটাই পিছনে চলে আসছে। সৌদি আরব বা অন্যান্য কাতার চেষ্টা করছে কি করে বাশার আল আসাদ সরকারকে ফেলে দেওয়া যায়, এই বিষয়গুলি আজকে কিন্তু সামনে চলে আসছে। এই ধরনের যে মধ্যপ্রাচ্যের যে নানান ইস্যু, এই ইস্যুগুলি কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েলকে একটা অ্যাডভান্টেজ দিচ্ছে, ফলে ইসরায়েল কিন্তু তার যে ডমিনেশন যেটা সেটা তারা বজায় রাখতে পারছে। আর আরেকটি কথা খুব দ্রুত বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রশ্নকর্তা যে প্রশ্নটি করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসি যেটা ছিল আপনার গত কয়েক বছর আগে মধ্যপ্রাচ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে আমরা দেখেছি, কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু রাশিয়ার যে ভূমিকা মধ্যপ্রাচ্যে এবং বিশ্বের অন্যান্য জায়গার ফলে একটা দ্বিমেরু বিশ্বের দিকে যেন আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। এই দ্বিমেরু বিশ্বের ফলে কিন্তু আমরা যে বিষয়টা দেখব যে এক ধরনের উত্তেজনা যেটা আমরা কোল্ড ওয়ারের সময় দেখেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে, সেই উত্তেজনাটাই আমরা আবার হয়তো দেখব এবং তার বিভিন্ন রেমিফিকেশন আমরা মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য দেশে আমরা দেখব।
অনেক ধন্যবাদ। আমি শুধু একটা মন্তব্য বলছি, এখানে সিদ্ধার্থ ভট্টাচার্য লিখেছেন মধ্যপ্রাচ্যে ইরান এক চালিকা শক্তি। আপনি যদি খুব কম সময়ের মধ্যে ডক্টর ওমর ফারুক এটা বলতে কিছু বলতে পারেন, আপনি বাহরাইনে আছেন, তাহলে খুশি হব, কারণ আবার 30 সেকেন্ডের মধ্যে আবার বলবেন। সিদ্ধার্থ ভট্টাচার্য লিখেছেন মধ্যপ্রাচ্যে ইরান এক চালিকা শক্তি।
এটা খুবই একটা সাধারণ স্টেটমেন্ট, বিশেষ কিছু বলা এখানে মুশকিল, কিন্তু ইরান একটা আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে অলরেডি প্রতিষ্ঠিত করেছে এবং এ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যা কিছু স্টেপ নেওয়া হয়েছে সেগুলো সবই ব্যাকফায়ার করেছে, এবং ইরান ক্রমাগত ভাবে এত সব স্যাংশনের আন্ডারেও এ পর্যন্ত টিকে আছে। সুতরাং এখন যে ম্যাক্সিমাম চাপ দেওয়া হচ্ছে, এটা যদি সাকসেসফুল না হয় তাহলে হয়তো আবার ইরান আরো শক্তিশালী হয়ে বের হয়ে আসবে এবং সেটা এখানকার যে স্ট্যাটাস কো আছে এটার জন্য একটা ডিসরাপটিভ ফ্যাক্টর হবে বলে সবাই মনে করছে।
অনেক ধন্যবাদ, আমাদের হাতে একেবারেই আর সময় নেই, ডক্টর ওমর ফারুক এবং ডক্টর সাইয়েদ ইফতেখার আহমেদ আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে ক্ষমা চাইছি যাদের প্রশ্ন নিতে পারিনি, সত্যি দুঃখিত। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।